بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات والأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জীবনশৈলী। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। জীবনশৈলীর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা বলেছি, যারা নিজেকে চিনতে পারে, অর্থাৎ নিজের প্রতিভা, শারীরিক ও মানসিক সক্ষমতা, দুর্বলতা, চাহিদা ও সীমাবদ্ধতা ভালোভাবে উপলব্ধি করতে পারে, তারা সুন্দরভাবে জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগামী থাকে। আজকের আসরে আমরা সময় ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
জীবনকে সুন্দরভাবে সাজানোর ক্ষেত্রে সময় ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। পবিত্র ইসলাম ধর্মেও সময় ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সময়ের গুরুত্ব ও তাৎপর্য বোঝানোর জন্য পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় সময়ের কসম করেছেন। মহান আল্লাহ কোনো তুচ্ছ বিষয়কে নিয়ে শপথ করেন না। আল্লাহ সময়কে নিয়ে শপথ করার মাধ্যমে সময়ের ব্যাপক গুরুত্ব ও তাৎপর্যকেই তুলে ধরেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে গুরুত্ব দিতে এবং একে যথাযথভাবে মূল্যায়ন করতে বারবার তাগিদ করেছেন। এমনকি তিনি সতর্ক করে দিয়েছেন এই বলে যে প্রতিটি মানুষকে কিয়ামতের দিন সময়ের হিসাব দিতে হবে। আহলে বাইতের ইমাম হযরত জাফর সাদেক আলাইহি সালাম সময় সম্পর্কে বলেছেন, বুদ্ধিমান মানুষের দায়িত্ব হচ্ছে সময়কে উপলব্ধি করে নিজের দায়িত্বের বিষয়ে সচেতন থাকা, যুগের চাহিদা উপলব্ধি করা এবং ভুল কাজ পরিহার করা।
জীবনের যে কোনো পর্যায়ে সফলতা পেতে চাইলে সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। সময় ব্যবস্থাপনার মানে হল কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজগুলো শেষ করার লক্ষ্যে বরাদ্দকৃত সময় ভাগ করে নেওয়া এবং প্রতিটি সেকেন্ডের সর্বোত্তম ব্যবহার করা। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি মেনে চললে সফলভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব। প্রতিদিনের 24 ঘন্টার মধ্যে কাজের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, ফলে এই সময়ের মধ্যেই কাজগুলো শেষ করতে হয়। তবে যখন কাজের পরিমাণ বেশি হয়, তখন কাজগুলোকে ভাগ করে নিতে হয় গুরুত্ব অনুসারে। আর এসব কিছু মিলিয়েই হল সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট।
বুঝতে হবে সব কাজের সমান গুরুত্ব থাকে না। কর্মক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ। অগ্রাধিকারের ভিত্তিতে হাতে থাকা কাজগুলো সাজিয়ে নিতে হবে, এরপর সে অনুসারে কাজগুলো শুরু করতে হবে। এছাড়া মনে রাখতে হবে সকল কাজের পেছনেই কোনো না কোনো লক্ষ্য থাকে। এর মধ্যে কিছু আছে স্বল্পমেয়াদী এবং কিছু আছে দীর্ঘমেয়াদী। সময় ব্যবস্থাপনার অন্যতম একটি ধাপ হল স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে আলাদা করে নেওয়া এবং সে অনুসারে কাজ করা। সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাজের তালিকা থেকে গুরুত্বহীন কাজগুলো ছেঁটে ফেলা। প্রতিদিন আমরা এমন অনেক কাজই করি যেগুলো আসলে না করলেও চলে। এমন কাজগুলোর পেছনে সময় কমিয়ে দিতে হবে। বর্তমানে অনেকেই প্রতিদিন দিন ও রাতের অনেকটা সময় ব্যয় করেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেছনে। এসব মাধ্যমগুলো এতটাই আসক্তি তৈরি করে যে মূল কাজের কথাও ভুলে যেতে হয়। তাই কাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
সময় ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে এমনভাবে চলতে হবে যে আমরা আমাদের প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব। আমরা যদি সময়কে যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে। ব্যক্তি সাফল্য থেকেই ধাপে ধাপে পরিবার, সমাজ ও দেশের সাফল্য নিশ্চিত হবে। মহান কিছু করতে চাইলে সময়ের মূল্য দিতে হবে। জীবনে বড় কিছু করতে হলেও তা শুরু করতে হবে উপযুক্ত সময়ে। বিশেষজ্ঞদের মতে সময়কে কোনো কাজে না লাগানোর অর্থ হচ্ছে সময় হত্যা করা। সে সময় যত অল্পই হোক না কেন, পবিত্র ইসলামের মৌলিক শিক্ষাই হল যখন যে কাজ তখন সেটি করা। নামাজের সময় হওয়ার পর যত দ্রুত সম্ভব তা আদায় করতে বলা হয়েছে। এর মাধ্যমেও বিলম্বিত না করে যে কাজ যখন করা উচিত ঠিক তখনই করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিটি কাজের সময়সূচি লিখিতভাবে সামনে রাখতে পারলে ভালো। কোনো কাজই একেবারে প্রান্তিক সময়ের জন্য রেখে দেওয়া ঠিক নয়, কারণ তখন কাজটি করার সুযোগ নাও পাওয়া যেতে পারে।
আমরা প্রতিদিন যেসব কাজ করি তা বিশ্লেষণ করলেই এর গুরুত্ব আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। কাজের তালিকা বিশ্লেষণ করলে আমরা নিজেরাই বুঝতে পারি এমন অনেক কিছুই প্রতিদিন করছি যা একেবারেই ঝেড়ে ফেলা যায়। সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হল প্রয়োজনে না শব্দটির ব্যবহার শেখা। যেমন ধরুন, আপনি অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে মনোযোগের সঙ্গে কাজ করছেন, এমন সময় আপনার এক বন্ধু ফোন করে বলল, এখনই আয়, আমরা কফি শপে বসে আছি, আড্ডা হবে। এই অবস্থায় আপনার পক্ষ থেকে বন্ধুদেরকে না বলে দেওয়াটাই উত্তম হবে। আপনাকে বুঝতে হবে আপনি যে কাজ করছেন তা আড্ডার চেয়ে গুরুত্বপূর্ণ, এবং কাজটি থেকে মনোযোগ উঠে গেলে তাতে আবারও মনোযোগ দেওয়া কঠিন হবে। অনেকে বাইরের লোকদের সঙ্গে সময় কাটাতে গিয়ে নিজের পরিবারের সদস্যদের আর সময় দেওয়ার সুযোগ পান না, এর ফলে নানা সমস্যা সৃষ্টি হয়।
বাংলায় একটি প্রবাদ আছে, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। অন্যভাবে বলা যায়, সময় থাকতে যে কাজটি অল্প করলেই প্রয়োজন পূরণ হয়, অসময়ে তার থেকে বহুগুণ কাজ করেও সে লক্ষ্য পূরণ করা যায় না। যে কথা যেখানে বা যে সময়ে বলা প্রয়োজন সেটা সেখানেই বা সে সময়ে বলা উচিত। যে কাজ যেখানে বা যে সময়ে করা প্রয়োজন সেটা সেখানেই বা সে সময়ে করা উচিত। সময় মানুষের সবচেয়ে সীমিত সম্পদ। কারো পক্ষেই একদিনকে ২৪ ঘন্টা চেয়ে বড় করা সম্ভব না। কারো কাছ থেকে কেনা সম্ভব না, ধার করা সম্ভব না, জোর করে আনা সম্ভব না। এ কারণে সময় ব্যবস্থাপনার মাধ্যমে সময়ের সর্বোচ্চ ব্যবহার করার বিকল্প কিছু নেই।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সবাই সময় ব্যবস্থাপনার মাধ্যমে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম হব, এ প্রত্যাশায় শেষ করছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে। সবাই ভালো থাকুন।
ধরণীর বেহেশত মসজিদ,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরণীর বেহেশত মসজিদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা মসজিদুল আকসা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজ আমরা সার্বিকভাবে মসজিদের কিছু ফজিলত বর্ণনা করার পর মসজিদুল আকসা সম্পর্কে আরও আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আল্লাহর নৈকট্য লাভের জন্য ইসলামে যত ইবাদতের কথা বলা হয়েছে তার মধ্যে নামাজ অন্যতম। গভীর মনোযোগ এবং বিশুদ্ধ চিত্তে এই ইবাদত করার জন্য মসজিদ হচ্ছে সবচেয়ে উত্তম স্থান। এ কারণে পবিত্র কোরআনের যতবার মসজিদের কথা এসেছে ততবারই এই পবিত্র স্থানে দাঁড়িয়ে ইবাদত বন্দেগীতে মশগুল হতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 29 নম্বর আয়াতে বলেছেন, আপনি বলে দিন, আমার প্রতিপালক সুবিচারের নির্দেশ দিয়েছেন এবং তোমরা প্রত্যেক মসজিদের সময় অর্থাৎ প্রত্যেক নামাজের সময় স্বীয় মুখমণ্ডল সোজা রাখো এবং তাকে খাঁটি আনুগত্যশীল হয়ে ডাকো। এখান থেকে এ বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে মসজিদ হচ্ছে একাগ্রচিত্তে ইবাদত করার স্থান এবং এই ইবাদত বলতে বিশেষভাবে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। কাজেই মসজিদে বসে এই ইবাদতের বিঘ্ন ঘটে এমন কাজ করতে ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
মসজিদের অন্যতম আদব হচ্ছে এখানে প্রবেশ করেই বসার আগে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজ আদায় করা। বেশিরভাগ ফকিহ অভিমত দিয়েছেন মসজিদে প্রবেশ করেই বসে পড়ার মাধ্যমে যাতে আল্লাহর ঘরের সম্মান নষ্ট না হয় সেজন্য তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হবে। এখান থেকে বোঝা যায় মসজিদে প্রবেশের পর দুনিয়াবি কাজ করা বা কথা বলাকে ইসলাম অনুমোদন করেনি। অবশ্য তাহিয়াতুল মসজিদ নামাজের অর্থ এই নয় যে মুসল্লিকে মসজিদে প্রবেশের পর ফরজ নামাজ পড়ার আগে বাধ্যতামূলকভাবে এই নফল নামাজটি আদায় করতে হবে, বরং এর মূল উদ্দেশ্য মসজিদে প্রবেশ করেই কোনো না কোনো নামাজে মশগুল হওয়া। কেউ মসজিদে প্রবেশ করেই যদি দেখে জামায়াত শুরু হয়ে গেছে তাহলে সেই জামায়াতে অংশ নিলেই তার তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করার কাজ হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে জামায়াত শুরু হওয়ার আগেই হাতে সময় নিয়ে মসজিদে উপস্থিত হয়ে তাহিয়াতুল মসজিদ আদায় করা।
আল্লাহর রাসুলের সাহাবি হযরত আবু যর গিফারি বলেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে আবু যর, মসজিদের বিশেষ সালাম ও তাহিয়াত রয়েছে। আমি আরজ করলাম, মসজিদের তাহিয়াত সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন কি? তিনি বললেন, মসজিদে প্রবেশ করেই দুই রাকাত নামাজ আদায় করবে। এই হাদিস থেকে বোঝা যায় মসজিদে প্রবেশ করেই তাহিয়াতের নামাজ আদায় করা মানে আল্লাহর ঘরকে সালাম দেয়া। এর মাধ্যমে মসজিদের প্রতি মুমিনের চরম শ্রদ্ধা ও ভক্তির বহিঃপ্রকাশ ঘটে। মুসল্লি এই আমলের মাধ্যমে একথা বোঝানোর চেষ্টা করেন, মসজিদ আর 10টি স্থাপনার মতো সাধারণ কোনো গৃহ নয়, বরং এর আবেগ অনুভূতি রয়েছে। কাজেই এখানে অন্যান্য ঘরের মতো যেমন খুশি তেমনভাবে যাতায়াত করা যাবে না।
শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে আমরা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা সম্পর্কে আরও কিছু আলোচনা করব। এই মসজিদের নামকরণ হয়েছে এখানকার একটি টিলার নামে। অতীতে বাইতুল মুকাদ্দাস শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি বিষমবাহু টিলার নাম ছিল আল আকসা। এই টিলার দক্ষিণ পাশে প্রায় সবুজ রঙের গম্বুজ বিশিষ্ট যে মসজিদটি রয়েছে সেটি বর্তমানে আল আকসা মসজিদ হিসেবে সুপরিচিত। কিন্তু ইসলামে যে মসজিদুল আকসার কথা বলা হয়েছে সেটি শুধু এই মসজিদের সংক্ষিপ্ত এই স্থাপনায় সীমাবদ্ধ নয়, বরং সেই মসজিদুল আকসার একটি অংশ মাত্র। ইসলামে মসজিদুল আকসা বলতে এখানকার গোটা কমপ্লেক্সকে বোঝানো হয়েছে।
এই কমপ্লেক্সের একটি বিখ্যাত অংশের নাম কুব্বাতুস সাখরা মসজিদ। অনেকে এই মসজিদকে আল আকসা মসজিদ ভেবে ভুল করেন। আটকোনা বিশিষ্ট যে ভবনটির শীর্ষে সোনালি রঙের গম্বুজ দেখা যায় সেটি কুব্বাতুস সাখরা মসজিদ। মসজিদুল আকসার ঠিক বাম দিকে এই স্থাপনাটি অবস্থিত। এই স্থাপনার নামকরণ একটি বিশেষ পাথরের কারণে হয়েছে যেটির উপর থেকে রাসূলুল্লাহ মিরাজের রাতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে বলা হয়। নাসের খসরু ভ্রমণ কাহিনীতে বলা হয়েছে, মিরাজের রাতে আল্লাহর রাসূল মসজিদুল আকসায় গেলে এই পাথরটি দাঁড়িয়ে তাকে সম্মান জানায় এবং তিনি ঊর্ধ্বাকাশে গমন করলে পাথরটি শূন্যে উঠে ভাসতে থাকে। এই পাথরের নিচে রয়েছে একটি গুহা যার ভেতর 10 ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে। এ কারণে এই গুহাকে মসজিদুস সাখরা বলা হয়।
কুব্বাতুস সাখরা মসজিদের ভেতরে এক কেন্দ্রভিত্তিক দুটি বৃত্তাকার সারিতে অনেকগুলো পিলার বা স্তম্ভ রয়েছে। ছোট্ট বৃত্তের চার প্রান্তে রয়েছে চারটি বড় স্তম্ভ এবং তার ভেতরে স্থাপিত হয়েছে আরও 12টি ছোট পিলার। সোনালি গম্বুজটি এই পিলারগুলোর শীর্ষে বসানো রয়েছে। গম্বুজের ভেতরের অংশে কুফি হরফে রয়েছে সুন্দর ক্যালিগ্রাফি যার দৈর্ঘ্য প্রায় 240 মিটার। এখানে কুরআন মজিদের বিভিন্ন আয়াতের পাশাপাশি এই স্থাপনাটি নির্মাণের ইতিহাস লেখা রয়েছে। গম্বুজের বাইরের অংশ এমন একটি মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা হয়েছে যে এটি সারাক্ষণ হলুদ রং বিকিরণ করে। এই কুব্বাতুস সাখরা বর্তমানে নারীদের নামাজের স্থান হিসেবে ব্যবহৃত হয়। এই মসজিদটি এমন একটি বিশাল প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে যেটি চারদিক দিয়ে 8টি সিঁড়ি গিয়ে মসজিদুল আকসার সঙ্গে মিলিত হয়েছে। এই সিঁড়িগুলোকে বলা হয় মাওয়াজিন। এই সিঁড়িগুলো নির্মাণ করা হয়েছে অনিন্দ্য সুন্দর কারুকাজ দিয়ে।
কুব্বাতুস সাখরা মসজিদের পূর্ব পাশে 6টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে কুব্বাতুস সিলসিলা নামের আরেকটি গম্বুজ। এখানে একসময় পাথরের তৈরি একটি বিশাল আসন ছিল যেখানে বসতেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালাম। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা, বিচার কাজ পরিচালনা এবং ধর্মীয় বিধিবিধান ঘোষণার জন্য সকাল ও সন্ধ্যায় তিনি এই আসনে বসতেন। পবিত্র কোরআনের সূরা সোয়াদের 26 নম্বর আয়াতে এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না।
মসজিদুল আকসা কমপ্লেক্সের আরেকটি অংশের নাম বুরাক প্রাচীর। মিরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নামক যে বাহনে চড়ে ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন সেটি এই প্রাচীরের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এ কারণে পরবর্তীতে মুসলমানরা এই জায়গায় এই নামে একটি মসজিদ নির্মাণ করেন। অবশ্য ইহুদিবাদীরা দাবি করে প্রাচীরটি সলোমন মন্দিরের ধ্বংসাবশেষের অংশ। এই দাবির সত্যতা প্রমাণের জন্য তারা এই মসজিদ কমপ্লেক্সে অনেক খোঁড়াখুঁড়ি করেও কোনো প্রমাণ আবিষ্কার করতে পারেনি।
বিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশ উপনিবেশবাদী শাসনামলে ইহুদিরা মসজিদুল আকসা কমপ্লেক্সের মালিকানা দাবি করে। ব্রিটিশ সরকার সেই মালিকানা ইহুদিদের দেয়ার উদ্যোগ নিলে ফিলিস্তিনি মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়েন। শুরু হয় বুরাক বিপ্লব। 1929 সালের ওই বিপ্লবে 119 মুসলমান শহীদ ও 232 জন আহত হন। 1000-এর বেশি ফিলিস্তিনিকে বন্দী করা হয়। মুসলমানদের উপর ওই পাশবিক গণহত্যার জের ধরে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠিত হয়। ওই কমিশন 1930 সালের জানুয়ারি মাসে এক প্রতিবেদনে ঘোষণা করে মসজিদুল আকসার মালিক মুসলমানরাই। কিন্তু এরপরও ইহুদিবাদীরা বসে নেই, তারা এখনও দাবি করে যাচ্ছে সলোমন মন্দিরের ধ্বংসাবশেষের উপর মসজিদুল আকসা স্থাপন করা হয়েছে। তারা সলোমন মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পেতে এই মসজিদ কমপ্লেক্সের নিচে অব্যাহতভাবে খনন কাজ চালিয়ে যাচ্ছে।
তো শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি ধরনীর বেহেশত মসজিদ শীর্ষক আলোচনার আজকের আয়োজন। যাওয়ার আগে বলে রাখি, আগামী আসরে আমরা ইরাকের কুফা নগরীতে অবস্থিত কুফা মসজিদ নিয়ে আলোচনা করব। সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাবার আশা রইল। সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত কয়েকটি আসরে আমরা অন্যের সঙ্গে তুলনা করার নানা ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে নিজেকে চেনার গুরুত্ব নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে মানুষকে তার নিজের সম্পর্কে অবগত হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা হাশরের 19 নম্বর আয়াতে বলেছেন, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে করেছেন আত্মবিস্মৃত, এরা পাপাচারী লোক। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, যারা নিজেকে চিনতে পারল তারা সবচেয়ে বড় সাফল্য অর্জন করল। নিজেকে চেনার সঙ্গে সৃষ্টিকর্তা আল্লাহকে চেনার সরাসরি সম্পর্ক রয়েছে। নিজেকে চেনা বা জানার মধ্য দিয়ে মানুষ তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পারে। কেউ যদি তার সৃষ্টিকর্তা বা পালনকর্তা সম্পর্কে জানতে চায়, তাহলে তার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে নিজেকে চেনা বা জানা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর ও কাঙ্ক্ষিত জীবনের অধিকারী হতে এবং সুঅভ্যাস গড়ে তুলতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগুলো একটি হল নিজেকে ভালোভাবে চেনা এবং নিজের সম্পর্কে ভালোভাবে জানা। যে নিজেকে চিনতে পারে সে তার নিজের গুণগুলো সম্পর্কে অবহিত হয়, সে বুঝতে পারে তার কি ধরনের কাজ করার ক্ষমতা আছে। আসলে আপনি নিজে আপনার যোগ্যতা ও গুণাবলী সম্পর্কে যতটুকু অবহিত, অন্যরা কখনোই ততটুকু জানতে পারবে না। আপনি নিজেকে চিনতে পারলে আপনার নিজের কাজের ক্ষমতা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে সক্ষম হবেন। অনেকেই মনে করেন তিনি নিজেকে পুরোপুরি চিনতে পেরেছেন, কিন্তু যখন তাদেরকে জীবনের লক্ষ্য আদর্শ সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন তারা যথোপযুক্ত উত্তর দিতে পারে না। এর অর্থ হল তারা সঠিকভাবে নিজেকে চিনতে পারেনি।
মনোবিজ্ঞানীদের মতে নিজেকে চেনা জানার উপর মানুষের ব্যর্থতা ও সাফল্য নির্ভর করে। নিজের যোগ্যতা ও সক্ষমতা সম্পর্কে অবহিত না হয়ে কোনো পদক্ষেপ নিলে তাতে সফল হওয়ার সম্ভাবনা কমে যায়। এ কারণে নিজেকে চিনতে পারার সঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে। নিজেকে চেনা আল্লাহকে চেনারই সূচনা। যে নিজেকে জানল সে তার খোদাকে জানতে পারল। আর নিজেকে চিনে আল্লাহকে চেনার মধ্যে রয়েছে মানুষের প্রভূত সাফল্য ও পরম শিক্ষা। নিজেকে যদি চেনা না যায় তাহলে জ্ঞান বিজ্ঞানের পরিচয় ও শিক্ষা আমরা উপলব্ধি করতে পারব না। একই সঙ্গে সেসব জ্ঞানের ভালো মন্দ দিক কিংবা ক্ষতি ও উপকারের দিকগুলো মূল্যায়ন করতে ব্যর্থ হব। এ কারণে পবিত্র কোরআন মানুষকে আহ্বান জানিয়েছে নিজেকে নিয়ে এবং এই বিশ্ব চরাচর নিয়ে চিন্তাভাবনা করার মধ্য দিয়ে সৌভাগ্য ও সাফল্যের পথ খুঁজে নিতে। কোরআন একইভাবে গভীর চিন্তাভাবনাকে ইবাদত বলে উল্লেখ করেছে। চিন্তার জন্য চিন্তাশীলদের আহ্বান জানিয়ে কোরআন বলেছে, বুদ্ধিমত্তা ও যুক্তির সাহায্যে চিন্তাভাবনা ব্যতীত কোনো নীতি সঠিক নয়।
এ কারণেই মানুষের চিন্তা চেতনাগত ভ্রান্তি ও অবক্ষয়ের পেছনে রয়েছে নিজেকে না চেনা এবং এই বিশ্ব প্রকৃতি সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা। এই দুইয়ের জ্ঞানহীনতাই মূলত সব ধরনের ভুল ভ্রান্তি ও গোমরাহের মূল উৎস। ভুল স্বীকার করে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার ফলে সমালোচনা গ্রহণ করার মতো মানসিকতা বৃদ্ধি পায়। সে সঙ্গে নিজের ব্যক্তিসত্তা ও ব্যক্তিত্ব আরও বেশি শক্তিশালী হয়। নিজেকে চিনতে পারার সঙ্গে সমালোচনা গ্রহণের ক্ষমতারও সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ সমালোচনা গ্রহণ করার মধ্য দিয়ে ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা বাড়ে। সুতরাং মানুষ যদি চায় সুস্থ জীবনযাপনের পথে পা বাড়িয়ে সৌভাগ্য কল্যাণ ও সাফল্যের পথে অগ্রসর হতে, তাহলে তাদের উচিত আত্মসচেতন হওয়া এবং নিজেকে চেনা। পবিত্র কোরআনের দৃষ্টিতে আত্মপরিচিতি সরাসরি মানুষের বোধ, জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক এবং মেধার সঙ্গে সম্পৃক্ত। নিজের সম্পর্কে মানুষ যত বেশি জানবে, মানুষের চিন্তার গভীরতা তত বাড়বে, আর এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও সাফল্য।
যে নিজেকে চেনে না সে নিজেকে বদলাতে পারে না। পৃথিবী বদলানোর মতো শক্তিও তার থাকে না। নিজেকে চেনা ও জানার অংশ হিসেবে আপনাকে নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে, আপনি কি চান, কিভাবে বাঁচতে চান, কিভাবে সুখী হন, আপনি কোথায় যেতে চান, কিভাবে যেতে চান। সৃষ্টিকর্তাকে চেনার পর, সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে অবহিত হওয়ার পর আপনি খুব সহজেই এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানে শেষ করছি। আগামী আসরে আমরা নিজেকে চেনার গুরুত্ব এবং এর ভিত্তিতে সুঅভ্যাস গড়ে তোলার উপায় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।
আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী আসরে।
প্রাচ্যবিদদের চোখে মহানবী। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্ব পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
ও আমি কাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি পর্বে আমরা জেনেছি ইসলাম ধর্মের প্রাথমিক বিস্তারের যুগ থেকে প্রায় আধুনিক যুগের সূচনা পর্যন্ত পাশ্চাত্যের বেশিরভাগ প্রাচ্যবিদদের মধ্যে ইসলাম সম্পর্কে সবসময় ভুল ও অস্পষ্ট ধারণা বিরাজ করেছে এবং তারা ইসলাম বিদ্বেষী খ্রিস্টীয় চার্চ বা পুরোহিতদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হতেন। কিন্তু পাশ্চাত্যে যখন মুক্ত চিন্তা চর্চা বা যুক্তিভিত্তিক জ্ঞান আন্দোলন তথা রেনেসাঁ আন্দোলন শুরু হয়, তখন ইসলাম সম্পর্কে প্রাচ্যবিদদের মধ্যে ধারণা পাল্টে যেতে থাকে এবং তারা ইসলাম ও মুসলমানদের সম্পর্কে অতীতের চেয়ে অনেক বেশি বাস্তবতা বা সত্য উপলব্ধি করতে থাকেন। কিন্তু তারা সবাই যে ইসলাম ধর্মের ও মহানবীর শতভাগ অনুরাগী ও সমর্থকে পরিণত হয়েছিলেন তা নয়।
আসলে পাশ্চাত্যে বুদ্ধিবৃত্তিক জাগরণ ছিল ইসলামী সভ্যতারই প্রভাব এবং জ্ঞান ও বিজ্ঞানে মুসলমানদের অগ্রগতির ধারা থেকেই চার্চ তথা গির্জার ধর্মীয় অজ্ঞতা ও গোড়ামের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছিলেন পশ্চিমা মনীষীদের এক বড় অংশ। এইসব মনীষী ও বুদ্ধিজীবী এবং প্রাচ্যবিদদের মধ্যে অনেকেই ইসলাম ও মহানবী সম্পর্কে নিরপেক্ষ ও উদার মন্তব্য করতে পিছপা হতেন না। দৃষ্টান্ত হিসেবে আমরা ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভলতেয়ার, গ্যাটে ও গিবনের মতো পশ্চিমা কোনো কোনো প্রাচ্যবিদের বক্তব্য তুলে ধরেছে। অতীতে পাশ্চাত্যের শিক্ষিত সমাজের মধ্যে এই ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে এশিয়ার বা প্রাচ্যের জাতিগুলো তেমন একটা সভ্য নয়, বরং বর্বর এবং ইসলাম ধর্মসহ এই অঞ্চলের ধর্ম ও ধর্মগুরুরা হিংস্র, কুসংস্কারাচ্ছন্ন ও অজ্ঞতার আধারে নিমজ্জিত। অন্যদিকে পশ্চিমা সভ্যতাই হল সবচেয়ে উন্নত এবং তাদের ধর্ম ও সংস্কৃতি হল শ্রেষ্ঠ, আর পশ্চিমের এ সবই হচ্ছে সত্য ধর্ম, যুক্তি এবং জ্ঞান ও বিজ্ঞান কেন্দ্রিক। প্রাচ্যের সবচেয়ে বড় ও বিকাশমান ধর্ম হিসেবে ইসলামই ছিল তাদের মিথ্যা প্রচারণার প্রধান টার্গেট।
উল্লেখ্য, পঞ্চদশ ও ষোড়শ শতকেও অনেক প্রাচ্যবিদ ইসলাম সম্পর্কে মোটামুটি স্বচ্ছ ও সঠিক ধারণা রাখতেন, কিন্তু তারা প্রকাশ্যে ইসলামের সমর্থনে কথা বলার বা কিছু লেখার সাহস রাখতেন না। কোনো বইয়ে তারা ইসলাম সম্পর্কে ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশংসাসূচক কিছু লিখেছেন বলে প্রকাশ হলে শাস্তির শিকার হতেন। ফলে তাদের কেউ কেউ পরিচয় গোপন রেখে বা ছদ্মনাম নিয়ে কোনো বই বা প্রবন্ধে ইসলাম ও মহানবীর প্রশংসা করেছেন এবং বিকৃত হয়ে পড়া খ্রিস্ট ধর্মের নিন্দা করেছেন। এ ধরনের প্রাচ্যবিদদের কেউ কেউ আরবি ভাষা শেখার চেষ্টা করেছেন এবং সরাসরি পবিত্র কোরআন ও হাদিস অধ্যয়ন করে ইসলাম ধর্ম ও মহানবীকে জানার চেষ্টা করেছেন, ফলে তারা অনেক বেশি সত্য ও বাস্তবতা জানতে সক্ষম হন এবং পবিত্র কোরআন, মহানবীর জীবনী ও ইসলামের সত্যিকারের ইতিহাস জেনে মুগ্ধ হয়েছেন।
ইসলাম ধর্ম পবিত্র কোরআনে হযরত ঈসা, মারিয়াম ও মূসা নবী সম্পর্কে যেসব তথ্য দিয়েছে তাতে প্রাচ্যবিদদের অনেকেই বুঝতে পেরেছেন যে ইসলামই হচ্ছে একমাত্র অবিকৃত একত্ববাদী ঐশী ধর্ম এবং ইসলাম হচ্ছে ন্যায় বিচার, যুক্তি, বিবেক ও প্রকৃতির ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বোত্তম মানবীয় গুণ ও নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন এবং মানব সমাজে তিনি অন্যায়, অবিচার, কুসংস্কার ও অজ্ঞতা আর ধর্মীয় অনাচার দূর করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হয়েছিলেন তাও পাশ্চাত্যের এই শ্রেণীর অনেক প্রাচ্যবিদ বুঝতে সক্ষম হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলাম যে মানবীয় মর্যাদার প্রসার এবং জ্ঞান ও বিজ্ঞান ও সভ্যতার সবচেয়ে বেশি উন্নয়ন ঘটিয়েছে তাও পাশ্চাত্যের এই প্রাচ্যবিদরা বুঝতে পেরেছেন। হযরত ঈসা আলাইহিসসালাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে গেছেন সে বিষয়টিও ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব ও সত্যতার প্রমাণ বলে তারা পবিত্র কোরআন থেকে শিখেছেন।
খ্রিস্টীয় ঊনবিংশ শতকের প্রথম দিকে যেসব প্রাচ্যবিদ ইসলাম এবং মহানবী ও তাঁর শিক্ষার পক্ষে কথা বলেছেন তাদের অন্যতম ছিলেন ক্যারোলিন ভন গুন্দারুদ। ইনি ছিলেন নেপোলিয়ন বোনাপার্টের সমর্থক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে ও তাঁকে অসাধারণ মহামানব হিসেবে তুলে ধরে তিনি একটি নাটক লিখেছিলেন। গুন্দারুদ মরুভূমিতে মোহাম্মদের স্বপ্ন শীর্ষক একটি কবিতাও লিখেছিলেন। এই কবিতা প্রকাশ করা হয় 1804 সালে। তার দৃষ্টিতে মহানবী ছিলেন অনেক উন্নত চিন্তার অধিকারী যিনি বিশ্বের প্রচলিত ব্যবস্থাগুলোয় পরিবর্তন এনে এক উন্নত আদর্শকে তুলে ধরেছেন। মহানবী কিভাবে ওহী লাভ করতেন তা তিনি শৈল্পিক কল্পনা দিয়ে তুলে ধরেছিলেন, যদিও তার এই বর্ণনার শেকড় রয়েছে ইসলামী সূত্রেই।
এর আগে মুহাম্মাদের সঙ্গীত শীর্ষক কবিতার কথা আমরা বলেছিলাম। বিশ্ব বিশ্রুত জার্মান মহাকবি গ্যাটে লিখেছিলেন ওই কবিতা। তিনি ইস্ট ওয়েস্ট দিওয়ান বা প্রাচ্য পাশ্চাত্যের দিওয়ান শীর্ষক কাব্যেও ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছিলেন। এ প্রসঙ্গে এবং গ্যাটের উপর ইসলামের প্রভাব সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী আসরে। তো শ্রোতাবন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আগামী আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনার রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
পাশ্চাত্য সমাজ মানবাধিকার বিষয়টিকে তাদের অনেক বড় সাফল্য হিসেবে তুলে ধরে, অথচ এ দেশগুলোই আন্তর্জাতিক সম্পর্কে হস্তক্ষেপের অজুহাত হিসেবে মানবাধিকার বিষয়টির অপব্যবহার করছে। বলা যায় বর্তমান শতাব্দীতে মানবাধিকার ইস্যুটি পাশ্চাত্যের সবচেয়ে বড় দ্বিমুখী আচরণের হাতিয়ারে পরিণত হয়েছে। বিশ্বের বহু দেশে সংকটের কারণ অনুসন্ধান করে দেখা গেছে সেখানে অহরহ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইতোমধ্যে এটা প্রমাণিত হয়েছে যে মানবাধিকার স্লোগানের আড়ালে পাশ্চাত্য তাদের গোপন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্তে দুঃখজনক ঘটনা ঘটছে। উদাহরণ হিসেবে 2015 সালে ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা যায়। উগ্রতাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা IS ওই হামলার সাথে জড়িত ছিল। ওই হামলা এতটাই ভয়াবহ ছিল যে কয়েকদিন ধরে ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা জারি ছিল। সে সময় সারা বিশ্বের সংবাদ মাধ্যমে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনা ছিল প্রধান খবর। এই ঘটনা থেকে বোঝা যায় IS জঙ্গি ইউরোপের প্রাণকেন্দ্রেও আঘাত হানতে সক্ষম এবং সেখানেও তারা প্রভাব বিস্তার করেছে। প্যারিসে হামলার পরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। এমনকি বিশ্বের প্রতিটি দেশ এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও ফ্রান্স সরকারকে সমবেদনা জানানো হয়।
প্যারিসে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার পর বাগদাদ ও কাবুল সহ বিশ্বের আরও বহু দেশে একই ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল এবং এত শত শত মানুষ হতাহত হয়েছিল। বিশেষ করে পশ্চিম এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ইউরোপে সন্ত্রাসী হামলা হলে বিশ্বজুড়ে যেরকম প্রতিক্রিয়া হয় সেই তুলনায় এসব দেশে সন্ত্রাসী হামলার ব্যাপারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা নিন্দা জ্ঞাপন কিংবা সমবেদনা জানানোর বিষয়টি লক্ষ্য করা যায়নি। এ থেকে বোঝা যায় পাশ্চাত্যের বাইরে অন্য কোনো দেশে সন্ত্রাসী হামলা কিংবা মানবাধিকার লঙ্ঘিত হলেও তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তান ও ইরাকে রক্তাক্ত যুদ্ধ ও অব্যাহত সন্ত্রাসী হামলা এবং ফিলিস্তিন ও ইয়েমেনে ইসরায়েল ও সৌদি আরব যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার পেছনে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের সমর্থন রয়েছে। তারা কথায় কথায় মানবাধিকারের বুলি আওড়ায়, অথচ তারাই দেশে দেশে জুলুম ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং এ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। পাশ্চাত্যের এ আচরণ মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় দৃষ্টান্ত।
গত বছর মে মাসে আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে আফগানিস্তানে 20 বছর ধরে মার্কিন আগ্রাসনের কথা উল্লেখ করে বলা হয়েছিল, এ পর্যন্ত প্রায় 2,41,000 আফগান নিহত হয়েছে, যাদের মধ্যে 71,344 জন ছিল বেসামরিক নাগরিক। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, 2006 সাল থেকে 2010 সালের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় 20,000-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ। নিহতদের মধ্যে 800 শিশুও রয়েছে। সংঘর্ষে বেসামরিক নাগরিকদের রক্ষা বিষয়ক একটি মার্কিন সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, 2006 থেকে 14 সালের মধ্যে আফগানিস্তানে মার্কিন সেনাদের হামলায় 16,000-এর বেশি মানুষ হতাহত হয়েছে আর আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় $49,00,000।
অন্যদিকে ন্যাটো সামরিক জোটও বেপরোয়াভাবে নিরীহ মানুষ হত্যা করেছে। সশস্ত্র সহিংসতাকে ঘিরে যে কর্মপন্থা নামক একটি সংস্থা কিছুদিন আগে এক প্রতিবেদনে প্রথমবারের মতো আফগানিস্তানের সাধারণ মানুষ হত্যায় ব্রিটিশ সেনাদের আচরণের কিছু নমুনা তুলে ধরেছে। এতে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অন্তত 289 জনের বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ক্ষতিপূরণ বাবদ তারা 688,000 পাউন্ড দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ক্ষতিগ্রস্তদের জন্য দেয়া এ অর্থ খুবই সামান্য। প্রকৃতপক্ষে পশ্চিম এশিয়ায় মার্কিন পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছুই বয়ে আনেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনি পাশ্চাত্যের এ অপরাধ যজ্ঞের কথা উল্লেখ করে বলেছেন, বিশ্বের কোনো দেশই আমেরিকার মতো এত মানবাধিকার লঙ্ঘন করেনি। মানবাধিকার রক্ষার বিষয়ে আমেরিকার যেমন কোনো দায়বদ্ধতা নেই, তেমনি জাতিগুলোর মূল্যবোধ রক্ষায়ও তারা বিশ্বাসী নয়। তারা যে স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার কথা বলে তা মানবাধিকারের প্রতি অবমাননা ছাড়া আর কিছুই নয়।
মানবাধিকার বিষয়টি আসলে পাশ্চাত্যের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক সংস্থাগুলো মানবাধিকারের প্রতি সমর্থন দিতে বা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এই অবস্থা মানবাধিকারের বিষয়ে আন্তর্জাতিক সমাজের প্রত্যাশার উপর সরাসরি আঘাত। মানবাধিকারের দাবিদার যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ ইরানের উপর রাসায়নিক অস্ত্র হামলায় ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। পাশ্চাত্যে দেওয়া ওই রাসায়নিক হামলায় ইরানের 1,00,000-এরও বেশি সাধারণ মানুষ নিহত হয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইরানের সরকার বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে। ওই সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত 17,000 ইরানি নিহত হয়েছে। ইরান বিরোধী এসব সন্ত্রাসীদের পাশ্চাত্যের মাটিতে আশ্রয় দেয়া হচ্ছে। এছাড়া মানবাধিকারের দাবিদার এই দেশগুলো ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে, ফলে ইরানের সাধারণ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব বিষয়ে পাশ্চাত্যের মানবাধিকার লঙ্ঘনের বড় দৃষ্টান্ত।
ইহুদিবাদী ইসরায়েল দীর্ঘ বহু বছর ধরে ফিলিস্তিনিদের উপর হত্যা ও জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সৌদি আরবও পাশ্চাত্যের কাছ থেকে অস্ত্র কিনে ইয়েমেনে বছরের পর বছর ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইসরায়েল ও সৌদি আরবের বিষয়ে আমেরিকা ও ইউরোপ সম্পূর্ণ নীরব রয়েছে। জেনেভায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি ইসমাইল বাকিয়ে হামানে সম্প্রতি মানবাধিকার পরিষদে এক বক্তৃতায় এ অঞ্চলে বাইরের হস্তক্ষেপ এবং অমানবিক নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন, এটা খুবই দুঃখজনক যে আমেরিকা মানবাধিকার রক্ষার কথা বলে অথচ তারাই দেশের মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।
তো শ্রোতা বন্ধুরা, মানবাধিকার বিষয়ে পাশ্চাত্যের দ্বিমুখী আচরণ সম্পর্কিত আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরো কথা বলব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամ